বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا وَمَن يُرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهِ مِنْهَا وَمَن يُرِدْ ثَوَابَ الْآخِرَةِ نُؤْتِهِ مِنْهَا وَسَنَجْزِي الشَّاكِرِينَ সদকাল্লাহুল আলিয়্যুল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 27 জুলাই, 12 শ্রাবণ এবং ফার্সি 5 মোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও একযোগে প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠানের সূচি বিন্যাস জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে সিরিয়ায় সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়ে তুরস্কের ঘোষণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের সবাইকে করোনার টিকা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। উজবেকিস্তান সীমান্তের একটি কৌশলগত জেলা পুনরুদ্ধার করল আফগান সেনাবাহিনী। আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। ভিয়েনা সংলাপকে কথিত বিপদগ্রস্ত করার জন্য ইরানকে অভিযুক্ত করল ফ্রান্স। ট্রাম্পের ইরান বিরোধী নীতির ব্যর্থতার স্বীকারোক্তি দিল ওয়াশিংটন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড। 24 ঘন্টায় মৃত 258 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 143 রোগী। এবং ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত সংঘর্ষে অসমের 5 পুলিশ সহ 6 জন নিহত। তীব্র সমালোচনা রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্খ প্রদেশের কালদার জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। জেলাটি তাজিকিস্তান ও উজবেকিস্তান সীমান্তে অবস্থিত। তালেবান এর আগে আফগানিস্তানের সীমান্তবর্তী শতকরা 90% জেলা দখল করার দাবি করেছিল। বাল্খ প্রদেশের গভর্নর ফরহাদ আজিমি নিজের ফেসবুক পেজে কালদার জেলা পুনরুদ্ধারের খবর দিয়েছেন। জেলাটি আফগানিস্তান প্রজাতন্ত্রের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। বাল্খ পুলিশের মুখপাত্র আদিল শাহ বলেছেন, তালেবান সদস্যরা শহরটি থেকে বহু দূরে পশ্চাদ অবসরণ করেছেন। তবে তালেবান এ খবরের প্রতিক্রিয়ায় বলেছে, তারা কালদার শহরের আশেপাশে সরকারি বাহিনীর হামলা প্রতিহত করে দিয়েছে। আফগানিস্তানের চলমান যুদ্ধে বেসামরিক নাগরিকের প্রাণহানি বৃদ্ধির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। আফগানিস্তানে জাতিসংঘের রাজনৈতিক দপ্তর ইউনামা সোমবার তার সর্বসাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, 2021 সালের প্রথম ছয় মাসে দেশটিতে বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা ছিল নজিরবিহীন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে 1,659 বেসামরিক ব্যক্তি নিহত ও 3,254 জন আহত হয়েছেন। তবে তালেবান তাদের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দাবি করেছে, তাদের হাতে কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেনি। ইরানের কারণে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা বিপদের মুখে পড়েছে বলে দাবি করেছে ফ্রান্স। দেশটি এই সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর এই সমঝোতা মেনে চলতে ব্যর্থ হওয়ার বিষয়টি উপেক্ষা করে বলেছে, ইরানের উচিত অবিলম্বে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ফিরে যাওয়া। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন্ডার মুল সোমবার প্যারিসে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে দাবি করেন, ইরান অবিলম্বে এই আলোচনায় ফিরতে ব্যর্থ হলে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে পরমাণু সমঝোতা আবার সক্রিয় করার ব্যাপারে একটি চুক্তিতে উপনীত হওয়া কঠিন হয়ে যাবে। তিনি এমন সময় এসব কথা বললেন যখন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী পক্ষগুলোকে ইরানের পরবর্তী সরকারের ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইরান বিষয়ক আমেরিকার বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি স্বীকার করেছেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্পের ওই নীতি আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মন্তব্য করেছেন। MSNBC টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যালি আরও বলেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণের পর তেহরান তার পরমাণু কর্মসূচি জোরদার করে। রবার্ট ম্যালি জানান, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা মার্কিন সরকারের টেবিলে রয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কঠোর লকডাউনের মধ্যে গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 258 জনের মৃত্যু হয়েছে। এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় 143 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনা আর ডেঙ্গু একসাথে পাল্লা দিয়ে রেকর্ড সৃষ্টি করে চলছে। দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 258 জন, আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীতে একদিনে ভর্তি হয়েছেন 143 জন। করোনা ভাইরাস প্রসঙ্গে আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘণ্টায় মারা গেছেন 258 জন, আর এ পর্যন্ত এটি মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। আর এ সময় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 14,925 জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের মোট সংখ্যা দাঁড়ালো 19,779 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 42,478। এদিকে রাজধানীতে গত 24 ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক 143 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 142 জনই রাজধানী ঢাকার। চলতি বছরের 1 জানুয়ারি থেকে 26 জুলাই পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1,802 জন, আর এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন 1,331 জন। এই অবস্থায় কোভিড পরিস্থিতিতে হাসপাতাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ডেঙ্গু রোগীদের জন্য কয়েকটি হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম আমাদের রাতের বিশ্ব সংবাদে। ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে অসমের 5 পুলিশ সদস্য সহ 6 জন নিহত ও কমপক্ষে 70 জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রাজ্যের জন্য আরও ভ্যাকসিনের দাবি জানিয়েছেন। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকে রাজ্যের জন্য আরও করোনা ভ্যাকসিন সরবরাহের দাবি জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উভয়ের মধ্যে ওই বৈঠক হয়। এদিকে দিল্লি সফরের সময় মমতা প্রধান বিরোধী দল কংগ্রেসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা নেত্রীর পাশাপাশি বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। 2024 সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপি বিরোধী জোট গড়ার উদ্দেশ্যেই বিরোধী দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা। গতকাল সোমবার বিকেলে 4 দিনে জন্য দিল্লি সফরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সম্পর্কে আজ তৃণমূলের সিনিয়র নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি বলেন,
মমতা ব্যানার্জি প্রথম থেকেই বলছেন যে বিরোধী দলগুলো কাছাকাছি আসুক, কিন্তু এটাও তিনি বলছেন যে তিনি তার নেতৃত্বে থাকবেন এরকম কোন দাবি তিনি কখনোই রাখেন। তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ শক্তির সঙ্গে তিনিও নিজেকে সামিল করতে চান, কিন্তু এটা হওয়ার প্রয়োজন আছে।
আজ বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল, এর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়েও কথা বলেছি, রাজ্যে ভ্যাকসিন সরবরাহ বাড়াতে বলেছি, রাজ্য যথেষ্ট ভ্যাকসিনের যোগান পাচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের শেষ নাগাদ ইরাকে যুদ্ধের দায়িত্ব সমাপ্ত করার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমির সঙ্গে সাক্ষাতে সোমবার হোয়াইট হাউসে এ ঘোষণা দিয়েছেন তিনি। বাইডেন উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে বলেন, 2021 সাল শেষে মার্কিন সেনারা ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও সহযোগিতা করার দায়িত্ব পালন করবে, কিন্তু তারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না। তবে এ সাক্ষাতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে কিনা সে সম্পর্কে মুখ খোলেননি বাইডেন। বিনা বিচারে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে আটক থাকার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা আল নামোরা। 10 মাস আগে থেকে ইসরায়েলের বর্বর বাহিনী আটক করে এবং বিনা বিচারে তিনি জেল খাটছেন। বিনা বিচারে এ ধরনের আটকাদেশকে ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বলে থাকে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। লেবাননের ব্যবসায়ী ব্যক্তিত্ব নাজিব মিকাতি দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করেছেন। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান হল বলে মনে করা হচ্ছে। সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন। এর এক সপ্তাহ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। লেবাননে গত 9 মাস ধরে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচল অবস্থা বিরাজ করছিল। তিউনিশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ দেশে সহিংসতা ও অস্থিরতা ঠেকাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছেন। দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে তার আকস্মিক কিছু সিদ্ধান্তের কারণে এই সহিংসতা ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট কায়েস সাইদ সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী হিচেম মেচিচিকে বরখাস্ত ও জাতীয় সংসদ স্থগিত করেছেন। তিনি সরাসরি বলেছেন প্রধানমন্ত্রী পদে নিজের পছন্দের লোক বসিয়ে দেশ শাসন করবেন। গতকাল এক বক্তব্যে প্রেসিডেন্ট সাইদ বলেন, সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত আগামী 1 মাস কারফিউ চলবে এবং জনগণকে তা মেনে চলতে হবে। তবে জরুরি চিকিৎসা বিভাগের কর্মীরা ও রাত্রিকালীন কর্মীরা কারফিউয়ের আওতায় পড়বে না। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়ায় আইএস জঙ্গিরা পরাজিত হলেও তুরস্ক সরকার সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে ঘোষণা করেছে। এদিকে তুরস্ক আবারও সন্ত্রাসীদেরকে সংগঠিত করার চেষ্টা করছে বলে জানা গেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিরা পরাজিত হলেও তুরস্কের কর্মকর্তারা এখনও সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় থাকবে বলে ঘোষণা করেছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, সিরিয়ায় তুর্কি বিরোধী কুর্দি সশস্ত্র মিলিশিয়া বাহিনীর তৎপরতা অব্যাহত থাকায় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার জন্য সিরিয়ায় তুর্কি বাহিনী মোতায়েন থাকবে। পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন এই বিবৃতি থেকে বোঝা যায় সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো ইচ্ছা আঙ্কারার নেই। এ অবস্থায় সিরিয়ার সরকার ও জনগণকে হয় সামরিক উপায়ে সেদেশ থেকে তুর্কি সেনাদের বহিষ্কার করতে হবে, অথবা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে সিরিয়ায় তুর্কি সামরিক উপস্থিতির অবসান ঘটাতে হবে। তুরস্ক সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে সিরিয়ায় সেনা মোতায়েন করলেও বাস্তবতা হচ্ছে অনেক আগেই ইরাক ও সিরিয়ায় তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরাজিত হয়েছে এবং তারা এখন পলাতক ও কোণঠাসা অবস্থায় রয়েছে। সুতরাং বর্তমান অবস্থায় সিরিয়ায় তুর্কি সেনা মোতায়েনের কোনো যৌক্তিকতা নেই। এর আগে পশ্চিম এশিয়া সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ ও রাজনৈতিক মহল থেকে বলা হয়েছিল, তুরস্কের কর্মকর্তারা আবারও দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীকে পুনরুজ্জীবিত ও সংগঠিত করার জন্য সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি বজায় রাখার চেষ্টা করছে। বর্তমানে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তুরস্কের এরদোগান সরকার আইএস জঙ্গিদেরকে আবারও সংগঠিত করে তাদেরকে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। খ্যাতনামা আরব রাজনৈতিক বিশ্লেষক ডেভিড আল হান্নান এ ব্যাপারে বলেছেন, তুরস্কের জাতীয় নিরাপত্তা সংস্থা সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত সন্ত্রাসীদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য অচিরেই তাদেরকে পূর্ব ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে। প্রায় 7,000 জঙ্গিকে তারা প্রশিক্ষণের জন্য পূর্ব ইউক্রেনে স্থানান্তর করবে। ধারণা করা হচ্ছে, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সিরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালানোর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। মোট কথা বলা যায়, যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের আধিপত্যকামী কয়েকটি দেশের সমর্থন নিয়ে তুরস্কের সরকার সিরিয়ার বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, দেশের সব মানুষের সুরক্ষার জন্য যত পরিমাণে ভ্যাকসিনের দরকার হয় আমরা তা কিনব, যত টাকা লাগে আমরা তার ব্যবস্থা করব। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ইউনিয়ন পর্যায়ে বিনা নিবন্ধে ভ্যাকসিন দেয়া হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, লকডাউন বহাল থাকবে। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে কঠোর লকডাউনের মধ্যেও করোনায় মৃত্যু এবং সংক্রমণের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, দেশের সবাইকে সুরক্ষিত করতে টিকা দেয়া হবে, প্রয়োজনে যত টাকা লাগে এবং যত পরিমাণ ভ্যাকসিনের দরকার হয় আমরা কিনব। তিনি আরও জানান, ভবিষ্যতে আমরা দেশেই ভ্যাকসিন তৈরি করব, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা সব ধরনের উদ্যোগ নেব। আজ মঙ্গলবার জনপ্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। করোনা টিকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন,
ভ্যাকসিন কেনা আমরা শুরু করেছি, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে, ব্যাপকভাবে ভ্যাকসিন দিয়ে দিতে হবে, যাতে অন্তত আমাদের দেশের সকলেই যেন সুরক্ষিত থাকে। ইতিমধ্যে আমি নির্দেশও দিয়েছি, যত ভ্যাকসিন দরকার হবে আমরা কিনবো আর ভবিষ্যতে আমরা বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করব, যাতে ভবিষ্যতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেটাই আমরা করব।
এদিকে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 7 আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার দুপুরে করোনা নিয়ন্ত্রণে করণীয় প্রসঙ্গে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জানান, যে কেউই NID নিয়ে গেলে টিকা নেওয়া যাবে, টিকা দিতে পূর্বে রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। এদিকে আজকের সভার বিষয়ে সাংবাদিকদের ব্রিফকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান লকডাউন 5 আগস্ট পর্যন্ত বহাল থাকবে। শিল্পপতিরা লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টস খুলে দেবার দাবি জানিয়েছিলেন, আমরা সেই দাবি রাখতে পারছি না। এদিকে করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে দেশের 11টি জেলা। এসব জেলায় 3 সপ্তাহ আগে শনাক্তের হার সর্বোচ্চ 45 এবং সর্বনিম্ন 21% ছিল, এখন এসব জেলায় শনাক্তের হার এসে দাঁড়িয়েছে সর্বোচ্চ 58 এবং সর্বনিম্ন 30%। এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বিষয় বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তর ও IEDCR এর বিশেষজ্ঞগণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে অগ্রাহ্য করা এবং স্বাস্থ্যবিধি না মানা এবং টিকার প্রতি আগ্রহী না হওয়ার কারণে গ্রামে সংক্রমণ বেড়ে গেছে। এসব জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, গাইবান্ধা, ভোলা, বরগুনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। উজবেকিস্তান সীমান্তের একটি কৌশলগত জেলা পুনরুদ্ধার করল আফগান সেনাবাহিনী। আফগানিস্তানের সহিংসতা বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। ভিয়েনা সংলাপকে কথিত বিপদগ্রস্ত করার জন্য ইরানকে অভিযুক্ত করল ফ্রান্স। ট্রাম্পের ইরান বিরোধী নীতির ব্যর্থতার স্বীকারোক্তি দিল ওয়াশিংটন। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় নতুন রেকর্ড, 24 ঘণ্টায় মৃত 258 জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 143 রোগী। এবং ভারতের অসম ও মিজোরাম রাজ্যের মধ্যে সীমান্ত সংঘর্ষে অসমের 5 পুলিশ সহ 6 জন নিহত, তীব্র সমালোচনা রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।